শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শেষবার তৌরাতের চতুর্থ অংশ সুমারি থেকে আমরা দেখেছি কিভাবে বনি ইসরায়েলরা কেনান দেশের প্রান্তে পৌঁছেছিল। এই দেশ দেবে বলে আল্লাহ ইব্রাহিম, ইসাক, ইয়াকুব এবং তাদের বংশধরদের ওয়াদা করেছিলেন। আল্লাহ সেই দেশে বসবাসরত দৈত্যের মতো দুষ্ট লোকদের তাড়িয়ে দিয়ে বনি ইসরায়েলদের দিতে পরিকল্পনা করেছিলেন। যাই হোক, বেশিরভাগ বনি ইসরায়েলরা সেই দৈত্যদের ভয় পেয়েছিল এবং আল্লাহ যে তাদের কেনান দেশ দেওয়ার ওয়াদা করেছিলেন তাতে ঈমান আনেনি। এইভাবে আমরা পড়েছি কিভাবে আল্লাহ তাদের অবিশ্বাসের কারণে বিচার করেছিলেন। তিনি তাদের বলেছিলেন,
বাস করবার জন্য যে দেশ তোমাদের দেব বলে আমি কসম খেয়েছিলাম, একমাত্র জিফুন্নির ছেলে কালুত ও নুনের ছেলে ইউসা ছাড়া আর কেউ সেই দেশে ঢুকতে পারবে না। তোমাদের যে ছেলেমেয়েদের কেড়ে নেওয়া হবে বলে তোমরা বলেছিলে, সেই ছেলেমেয়েদেরই আমি সেই দেশে নিয়ে যাব। এই ছেলেমেয়েরাই সেই দেশ ভোগ করবে যা তোমরা পায়ে ঠেলে দিয়েছ। তোমাদের মৃতদেহ এই মরুভূমিতে পড়ে থাকবে।
আমাদের যা বুঝতে হবে, আল্লাহ বনি ইসরায়েলদের প্রচুর রূপে রহমত দান করতে চেয়েছিলেন, কিন্তু তাদের অবিশ্বাসের কারণে তা করতে পারেননি। যেদিন থেকে তারা আল্লাহর দেওয়া ওয়াদার উপর ঈমান আনেনি, সেই দিন থেকে আল্লাহ বনি ইসরায়েলদের ৪০ বছর মরুভূমিতে ঘুরিয়েছেন, যতদিন না সেই লোকেরা মারা গিয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনেনি। এখন আসুন আমরা সুমারি কিতাব পড়ি এবং দেখি অবিশ্বাসের দরুন ৪০ বছর মরুভূমিতে সময় নষ্ট করার পর কি হয়েছিল। ২০ অধ্যায় আমরা পড়ি।
বছরের প্রথম মাসে সমস্ত বনি ইসরায়েল শিন মরুভূমিতে পৌঁছে কাদেশের কাছে গিয়ে রইল। মরিয়ম সেখানে ইন্তেকাল করলেন এবং তাকে দাফন করা হল। সেখানে পানি না থাকায় বনি ইসরায়েলরা মুসা ও হারুনের বিরুদ্ধে দল পাকাল। তারা মুসার সঙ্গে ঝগড়া করে বলল, আমাদের ভাইয়েরা যখন মাবুদের সামনে মারা গেল তখন যদি আমরাও মরতাম তবে ভালো হতো। কেন তুমি মাবুদের বান্দাদের এই মরুভূমিতে নিয়ে আসলে যাতে পশুপাল শুদ্ধ আমরা মারা যাই? মিশর দেশ থেকে কেন তুমি আমাদের এই ভীষণ জায়গায় নিয়ে আসলে? এই জায়গায় না আছে কোনো শস্য বা ডুমুর ফল, না আছে আঙুললতা বা ডালিম ফল, তার উপর খাবার পানীয় এখানে নেই।
আপনি কি শুনেছেন? বনি ইসরায়েলরা কি বলেছিল? আল্লাহ তাদের এবং মিশরে তাদের পূর্বপুরুষদের জন্য সব কিছু করার পর এবং মরুভূমিতে আল্লাহ তাদের জন্য যা করেছিলেন, এরপর তাদের দিল ধন্যবাদে এবং ইমানে কি পরিপূর্ণ ছিল? না, তারা ঠিক তাই করেছিল যা তাদের পূর্বপুরুষেরা করেছিল। তারা পরামর্শ করেছিল। অবশ্যই তারা মরুভূমির কারণে চিন্তিত ছিলেন, আর এই সকল চিন্তা তাদের অবিশ্বাসের কারণে হয়েছিল, যার কারণে তারা কেনানে প্রবেশ করতে পারেনি। এটা সত্যি যে বনি ইসরায়েলদের খাবারের পানি ছিল না, কিন্তু কেন তারা এই জন্য আল্লাহর কাছে দোয়া করেনি? যিনি মরুভূমিতে তাদের ৪০ বছর দেখাশোনা করেছেন, তিনি কি তাদের খাবারের পানি দিতে পারতেন না? অবশ্যই তিনি পারতেন। আল্লাহ তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু দিতে চেয়েছিলেন। যাই হোক, বনি ইসরায়েলরা তারপরেও তাদের মাবুদ আল্লাহর উপর সম্পূর্ণভাবে ঈমান আনতে পারেনি। আসুন আমরা অধ্যায়টা অধ্যয়ন করে দেখি এরপর কি হয়েছিল। কিতাব বলে,
এতে মুসা ও হারুন তাদের কাছ থেকে মিলন তাম্বুর দরজার কাছে গিয়ে সেজদায় পড়লেন। তখন মাবুদের মহিমা তাদের সামনে প্রকাশ পেল। মাবুদ মুসাকে বললেন, তুমি সেই লাঠিটা নাও আর তুমি ও তোমার ভাই হারুন বনি ইসরায়েলদের এক জায়গায় জমায়েত করো। ওই যে বিরাট পাথরটা রয়েছে, তুমি বনি ইসরায়েলদের সামনে ওটাকে বলো আর তাতে ওটা পানি দেবে। বনি ইসরায়েলরা এবং তাদের পশুপাল যাতে খেতে পারে সেই জন্য তুমি তাদের জন্য পাথর থেকে পানি বের করে আনবে। মাবুদের হুকুম মতোই তাঁর সামনে থেকে মুসা সেই লাঠিটা তুলে নিলেন। মূসা ও হারুন সেই পাথরটার কাছে লোকদের একসঙ্গে জমায়েত করলেন। তারপর মূসা তাদের বললেন, বিদ্রোহীরা শোনো, আমরা কি তোমাদের জন্য এই পাথরটা থেকে পানি বের করে আনব? এই কথা বলে মূসা হাত উঠিয়ে তার লাঠি দিয়ে সেই পাথরটাকে দুবার আঘাত করলেন। তাতে সেখান থেকে জোরে অনেক পানি বের হয়ে আসতে লাগল, আর বনি ইসরায়েলরা ও তাদের পশুপাল তা খেল। কিন্তু মাবুদ মূসা ও হারুনকে বললেন, তোমরা আমার উপর ভরসা করনি এবং বনি ইসরায়েলদের সামনে আমাকে পবিত্র বলে মান্য করনি, তাই যে দেশ আমি বনি ইসরায়েলদের দেব তোমরা তাদের সেখানে নিয়ে যেতে পারবে না।
আপনি বুঝতে পেরেছেন সেখানে কি ঘটেছিল? আল্লাহ মূসাকে কি আদেশ করেছিলেন যেন বনি ইসরায়েলেরা মানুষেরা পানি পান করতে পারে? তিনি বলেছিলেন সে পাথরের সাথে কথা বলো। মূসা কি পাথরের সাথে কথা বলে আল্লাহর বাধ্য হয়েছিলেন? না, মূসা তার রাগের কারণে দুইবার পাথরটিকে আঘাত করেছিলেন, আল্লাহ এতে বাধা দেননি। তার উদারতার কারণে পাথর থেকে পানি বের হয়ে এসেছিল, কিন্তু মূসা আল্লাহকে অসন্তুষ্ট করেছিলেন, যার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছিলেন আর বলেছিলেন, যেহেতু তুমি বনি ইসরায়েলদের সামনে আমাকে পবিত্ররূপে সম্মান করনি এবং ঈমান যথেষ্টরূপে রক্ষা করনি, সুতরাং যে দেশ আমি তাদেরকে দেব তুমি তাদেরকে সেই দেশে নিয়ে যেতে পারবে না। হয়তো আমরা অনেকেই মনে করতে পারি মূসাকে শাস্তি দেওয়াটা একটু কড়া হয়েছিল। যাই হোক, আল্লাহের কালামের প্রতি ঈমান এবং বাধ্যতা আল্লাহকে সন্তুষ্ট করে। আল্লাহ তার কালামের বিরুদ্ধে কোনো কিছুকে গ্রহণ করেন না, যদি এটি মূসার কাছ থেকেও এসে থাকে তবুও না। আল্লাহ পক্ষপাতিত্ব পছন্দ করেন না। মূসা একজন মহান নবী ছিলেন, কিন্তু তিনিও আমাদের মতো একজন মানুষ ছিলেন, যার কারণে তিনিও আদমের সকল বংশধরদের মতো একজন গুনাহগার ছিলেন। এমনকি আল্লাহর নবী মূসাও তার ভালো কাজের দ্বারা নিজেকে রক্ষা করতে পারেননি। আদমের অন্য সকল বংশধরদের মতো তারও সমস্যা ছিল এবং ধার্মিকতার সমস্ত কিছু পূর্ণ করতে পারেনি। মূসারও অন্যান্য বনি ইসরায়েলদের মতো আল্লাহর প্রতিষ্ঠিত নাজাদের পথ ধরে আসতে হতো রক্ত কোরবানির মধ্যে দিয়ে। মূসার গুনাহের মধ্যে দিয়ে আল্লাহ আমাদের স্মরণ করাতে চান যে আমরা প্রত্যেকেই গুনাহ করেছি এবং আল্লাহর গৌরব থেকে দূরে সরে গিয়েছি। সবাই আল্লাহর সম্মুখে দোষী, সবাই গুনাহ করেছে, কেউ ধার্মিক নয়, কেউ নাই যে আল্লাহর পথ থেকে সরে যায়নি। শুধুমাত্র নাজাদদাতা ছাড়া যিনি বেহেশত থেকে এসেছেন এবং যিনি খাঁটি ও ধার্মিক। ২০ অধ্যায়ের পর থেকে বনি ইসরায়েলদের কাহিনী থেকে দেখতে পাই কিভাবে হারুন অর্থাৎ মূসার বড় ভাই হুর পর্বতে মারা গিয়েছিলেন এবং মানুষেরা ৩০ দিন পর্যন্ত শোক প্রকাশ করেছিলেন। ২১ অধ্যায়ে কিতাব বলে,
এরপর বনি ইসরায়েলরা ইদম দেশের পাশ দিয়ে ঘুরে যাওয়ার জন্য হোর পাহাড়ের কাছ থেকে আকাবা উপসাগরের পথ ধরে চলল, কিন্তু পথে তারা ধৈর্য হারিয়ে আল্লাহ ও মূসার বিরুদ্ধে বলতে লাগল, এই মরুভূমিতে মারা পড়বার জন্য কেন তোমরা মিশর দেশ থেকে আমাদের বের করে এনেছ? এখানে রুটিও নেই, পানীয় নেই, আর এই বাজে খাবার আমরা দুচোখে দেখতে পারি না। তখন মাবুদ তাদের মধ্যে একরকম বিষাক্ত সাপ পাঠিয়ে দিলেন, সেগুলোর কামড়ে অনেক ইসরায়েলীয় মারা গেল। তখন লোকেরা গিয়ে মূসাকে বলল, মাবুদ ও আপনার বিরুদ্ধে কথা বলে আমরা গুনাহ করেছি, আপনি এখন মাবুদের কাছে অনুরোধ করুন যেন তিনি এই সব সাপ আমাদের কাছ থেকে সরিয়ে নেন। তখন মূসা লোকদের জন্য অনুরোধ করলেন। এর জবাবে মাবুদ মূসাকে বললেন, তুমি একটা সাপ তৈরি করে একটা খুঁটির উপরে রাখো, যাকে সাপে কামড়াবে সে ওটার দিকে তাকালে বেঁচে যাবে। তখন মূসা একটা ব্রোঞ্জের সাপ তৈরি করে একটা খুঁটির উপর লাগিয়ে রাখলেন, কাউকে সাপে কামড়ালে সে ওই ব্রোঞ্জের সাপের দিকে চেয়ে দেখত আর তাতে সে বেঁচে যেত।
আসুন আমরা এই অসাধারণ কাহিনীটি নিয়ে চিন্তা করি, কেন আল্লাহ বনি ইসরায়েলদের উদ্দেশ্যে বিষাক্ত সাপ পাঠিয়েছিলেন? তিনি তাদের গুনাহের কারণে সাপ পাঠিয়েছিলেন। আমরা শুনেছি যে তারা কিভাবে আল্লাহ এবং মূসার বিরুদ্ধে কথা বলেছিল এবং আল্লাহর দেওয়া খাবারকে তুচ্ছ করেছিল, সেই জন্য আল্লাহ তাদের উদ্দেশ্য করে ২০ দর সাপ পাঠিয়ে দিয়েছিলেন, যেন সেই সাপের কারণে তারা মারা যায়। কিভাবে বনী ইসরায়েলরা নিজেদের বাঁচাতে পারত? তারা কি চাইলেই নিজেরা নিজেদের রোগ হতে কিংবা সাপের হাত থেকে রক্ষা করতে পারত? তারা কি চাইলেই নিজেদের মৃত্যুনাশক বিষ হতে নিজেদের বাঁচাতে পারত? অসম্ভব। তাহলে তারা কি করতে পারত? তারা আল্লাহর কাছে চাইতে পারত, আর তারা তাই করেছিল। আমরা দেখতে পেরেছি বনী ইসরায়েলরা কিভাবে অনুতাপ করেছিল এবং মূসার কাছে ফিরে এসে বলেছিল, আমরা গুনাহ করেছি, আমরা তোমার এবং আল্লাহর বিরুদ্ধে কথা বলেছি, মাবুদকে বলো যাতে আমাদের প্রতি দয়া করে এবং এই সাপগুলো দূর করে দেয়। আল্লাহ কি তাদের কাছ থেকে সাপগুলো দূর করেছিলেন? তিনি তার চেয়েও ভালো কিছু করেছিলেন। আল্লাহ মূসাকে একটি ব্রোঞ্জের সাপ তৈরি করতে বলেছিলেন এবং তা উপরে তুলতে বলেছিলেন, যেন যে কাউকে সাপ কামড় দেয় সে যদি ওই ব্রোঞ্জের সাপের দিকে তাকায় তাহলে বেঁচে যাবে। এটি ছিল আল্লাহর দেওয়া ঔষধ। যদি কোনো সাপ কাউকে দংশন করে তাহলে সে উপরে ঝুলানো ব্রোঞ্জের সাপের দিকে তাকাবে এবং সুস্থ হয়ে উঠবে। এটি ছিল আল্লাহ কর্তৃক রক্ষার উপায়, তাকাও এবং বেঁচে ওঠো। আল্লাহ ওয়াদা করেছিলেন মূসা যে সাপটি উপরে ঝুলিয়েছিলেন তার দিকে যে তাকাবে সে সুস্থ হবে। যারা তাকায়নি তাদের কি হয়েছিল? তারা খুব কষ্ট পেয়ে মারা গিয়েছিল, কিন্তু যারা আল্লাহর উপর ঈমান এনেছিল তারা মৃত্যু থেকে রক্ষা পেয়েছিল, কারণ আল্লাহ তাদের ওয়াদা করেছিলেন,
যে কাউকে সাপ দংশন করবে সে উপরে তাকালে বেঁচে যাবে।
সত্যি খুব মনোরম কাহিনী, আসলে মনোরমের চেয়েও বেশি কিছু। এটি লেখা হয়েছে আমাদের দিক নির্দেশনার জন্য। আল্লাহ আমাদের দেখাতে চেয়েছে প্রত্যেকেই বনী ইসরায়েলদের মতো আমরাও গুনাহগার, যার কারণে আমরা প্রায়ই আল্লাহ এবং লোকদের বিরুদ্ধে সমালোচনা করে থাকি এবং আমাদের চিন্তায় কথায় ও কাজে আল্লাহর বিরোধিতা করে থাকি। শয়তান হচ্ছে সেই ২০ দর সাপের মতো যে সাপ বনী ইসরায়েলদের দংশন করেছিল, আর গুনাহ হচ্ছে বিষের মতো যা তাদেরকে মৃত্যুযোগ্য করে তুলেছিল। শয়তান আদমের সকল সন্তানদের দংশন করেছে এবং সেই গুনাহের বিষ সবাইকে চিরকালের মতো ধ্বংস করবে, যদি না আল্লাহ কোনো ঔষধের ব্যবস্থা করেন। গুনাহের বেতন হচ্ছে চিরকালের আগুনে ধ্বংস হওয়া, যেখান থেকে আমরা নিজে পালিয়ে যেতে পারি না। যাই হোক, আমরা আল্লাহর প্রশংসা করি, কারণ তিনি বনী ইসরায়েলদের সাপের বিষ হতে রক্ষা করার পরিকল্পনা করেছিলেন। ঠিক এইভাবে তিনি আমাদের সন্তানদের গুনাহের বিষ থেকে রক্ষা করার জন্য পরিকল্পনা করেছিলেন। আপনি কি জানেন আল্লাহ আপনাকে গুনাহের অভিশাপ থেকে নাজাত দেওয়ার জন্য কি করেছেন? তাহলে শুনুন, মরুভূমিতে মূসা সেই সাপকে উপরে উঠানোর ১৫০০ বছর পর পবিত্র নাজাতদাতা কি বলেছিলেন? তিনি বলেছিলেন,
মূসা নবী যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি ইবনে আদমকেও উঁচুতে তুলতে হবে, যেন যে কেউ সে পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মূসা মরুভূমিতে যে সাপ উপরে তুলেছিলেন তা একটি চিত্র ছিল যে পবিত্র নাজাতদাতাকে দুনিয়াতে আসতে হবে এবং ক্রুশে জীবন দিতে হবে, যেন শয়তানকে পরাজিত করতে পারে, আর এই শয়তান মৃত্যুর ক্ষমতা ধরে রেখেছিল। আহ, এই সংবাদটি কত মধুর! আমরা আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে আবিষ্কার করব নাজাতদাতার মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে আল্লাহ আদম সন্তানদের নাজাতের, শান্তির এবং আনন্দের দরজা চিরকালের জন্য খুলে দিয়েছিল। আল্লাহ চান যেন আপনি বুঝতে পারেন আপনি নিজে নিজে গুনাহের ক্ষমতা থেকে রক্ষা পেতে পারেন না, এবং যে নাজাতদাতাকে আল্লাহ পাঠিয়েছেন, যিনি আপনার গুনাহের ঋণ পরিশোধের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, তার উপর ঈমান আনেন। আল্লাহ বলেছেন, নাজাতদাতার দিকে তাকাও আর তুমি বাঁচবে, তার উপর ঈমান আনুন আর আল্লাহ আপনাকে সুস্থ করবেন, নিজেকে গুনাহের বিষ হতে রক্ষা করুন এবং বেহেস্তে অনন্ত জীবনে তার সান্নিধ্যে থাকুন। বৃদ্ধ এবং যুবক, পুরুষ এবং মহিলা, ধনী এবং গরিব, সবাইকে আল্লাহ বলেছেন, তাকাও এবং বাঁচো। শক্তিশালী নাজাতদাতার দিকে তাকাও, যাকে আল্লাহ পাঠিয়েছেন, তুমি নাজাত পাবে। কিন্তু আল্লাহ আরও বলেছেন, যদি তুমি তাকাতে অসম্মত হও, যদি তুমি নাজাতদাতার উপর ঈমান না আনো, যার মাধ্যমে আল্লাহ সুস্থতা এনেছেন, তাহলে
তুমি তোমার গুনাহে মারা যাবে।
আল্লাহর ধার্মিকতার শরীয়ত অনুসারে যে আল্লাহর দেওয়া ঔষধ গ্রহণ করবে না, সে ধ্বংস হবে। আল্লাহর আর কোনো ঔষধ নেই যার দ্বারা গুনাহের বিষ হতে সুস্থ হওয়া যায়। আপনি কি নাজাতদাতাকে লক্ষ্য করেছেন, যার সম্বন্ধে নবীরা লিখে গিয়েছেন, যদি আপনি তার উপর ঈমান আনেন, তাহলে তিনি আপনাকে পরিষ্কার করবেন এবং অনন্ত জীবন দান করবেন। আবারও দেখুন কিতাব কি বলে।
মূসা নবী যেমন মরুভূমিতে সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি ইবনে আদমকেও উঁচুতে তুলতে হবে, যেন যে কেউ সে পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় আজ এখানেই শেষ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী পাঠে আমরা মূসার চূড়ান্ত কথা সম্পর্কে জেনে তৌরাত শেষ করব। যেভাবে আপনি তার ওয়াদাতে ঈমান আনেন, সেই রূপে তিনি আপনার প্রতি রহমত দান করুন।
আমার দিকে ফেরো এবং উদ্ধার পাও।